जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन बल्लभा गिरिवर धारी जय गोपी जन बल्लभा गिरिवर धारी जशोदा नंदन ब्रज जन रंजन जशोदा नंदन ब्रज जन रंजन जमुना तीरा वनचारी जमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन बल्लभ गिरिवर धारी गोपी जन बल्लभ गिरिवर धारी जशोदा नंदन ब्रज जन रंजन जशोदा नंदन ब्रज जन रंजन जमुना तीरा वनचारी जमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Haribol, 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 Haribol. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Jaya Jaya Prabhupada, Prabhupada. Prabhupada, Prabhupada. Gaur Premanande Hari Hari Bol. Jayong Vishnupad Paramhansa Parivrajakacharya Ashtottara Shato Sri Srimad Abhay Charanar Vindo Bhakti Vedanta Swami Prabhupada Ki Jai. ISKCON ne pratishthata acharya jagat guru Srila Prabhupada ki jai. Jayom Vishnupada paramhansa paribrajakacharya ashtottara shato shri srimad bhakti siddhanta saraswati thakur ki jai. Anant koti vaishnav vrinda ki jai. नामाचार्य श्रील हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशदि गौर भक्तवृंद की जय। श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन की जय। श्री वृंदावन धाम की जय। श्री मथुरा धाम की जय। श्री जगन्नाथपुरी धाम की जय। श्री मायापुर नवद्वीप धाम की जय। गंगा माई की जय। जमुना माई की जय। भक्ति देवी की जय। तुलसी महारानी की जय। हरिनाम संकीर्तन की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि गौर। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यादिशतारिणे। के वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्टिकी। श्रीमद्भागवतम दशम स्कंध चतुर्थ अध्याय श्लोक चार। तमाह भ्रातरम देवी कृपना करुणम सती स्नुषे अंग तव कल्याण स्त्रियं मा हन्तुम अर्हसि। तमाह भ्रातरं देवी कृपना करुणं सती स्नुषेयं तव कल्याण स्त्रियं मा हन्तुमर्हसि। तमाह भ्रातरं देवी कृपना करुणं सती स्नुषेयं तव कल्याण स्त्रियं मा हन्तुम् अर्हसि। तमाह भ्रातरं देवी कृपना करुणं सती स्नुषेयं तव कल्याण स्त्रियं मा हन्तुमर्हसि। कंसके आह बोलेछिलेन भ्रातरं तार भ्राता देवी माता देवकी कृपना असहाय भावे करुणाम कातर भावे सती सती स्नुषा यम तव एक कन्या तुम्हार पुत्रवधू हवे कल्याण हे मंगलमय। स्त्रियम स्त्री, मा ना, हंतुम हत्या करा, अर्हसी तुम्हार उचित। अनुवाद असहाय देवकी कातरभावे कंसर काछे आवेदन करेछिलेन, हे भ्राता तुम्हार कल्याण होक, এই কন্যাটিকে হত্যা করো না, সে ভবিষ্যতে তোমার পুত্রবধূ হবে। স্ত্রী হত্যা করা তোমার উচিত নয়। তোমরা সকলে বলো আমার সঙ্গে, অসহায় দেবকী কাতরভাবে কংসের কাছে আবেদন করেছিলেন, হে ভ্রাতা তোমার কল্যাণ হোক, এই কন্যাটিকে হত্যা করো না, সে ভবিষ্যতে তোমার পুত্রবধূ হবে। স্ত্রী হত্যা করা তোমার উচিত নয়। শিল প্রভুপাদের তাৎপর্য, কংস পূর্বে দেবকীকে হত্যা করা থেকে বিরত হয়েছিল কারণ সে মনে করেছিল যে স্ত্রী হত্যা করা উচিত নয়, বিশেষ করে তিনি যখন গর্ভবতী। কিন্তু এখন মায়ার প্রভাবে সে কেবল স্ত্রী হত্যা করতেই প্রস্তুত ছিল না, সে এক অসহায় নবজাত শিশুকে হত্যা করতে উদ্যত হয়েছিল। দেবকী তার ভ্রাতাকে এই ভয়ঙ্কর পাপকর্ম থেকে রক্ষা করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে বলেছিলেন, একটি শিশুকন্যাকে হত্যা করার মতো নৃশংস কর্ম করো না, তোমার সর্বতোভাবে কল্যাণ হোক। অসুরেরা পাপপুণ্যের বিচার করে না, অসুরেরা পাপপুণ্যের বিচার না করে তাদের ব্যক্তিগত স্বার্থে যে কোনো কর্ম করতে প্রস্তুত থাকে। কিন্তু পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মদান করার ফলে সর্বতোভাবে সুরক্ষিত দেবকী অন্য একজনের কন্যাকে রক্ষা করতে আকুল হয়েছিলেন, সেটি তার পক্ষে স্বাভাবিক। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামহ্যহম দদাতি স্বপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম্, শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবম্। সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম্। শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তমাহ ভ্রাতরং দেবী কৃপনা করুণং সতি স্নুষেয়ং তব কল্যাণ স্ত্রিয়াং মা হন্তুম অর্হসি। অসহায় দেবকী কাতরভাবে কংসের কাছে আবেদন করেছিলেন, হে ভ্রাতা, তোমার কল্যাণ হোক, এই কন্যাটিকে হত্যা করো না, সে ভবিষ্যতে তোমার পুত্রবধু হবে, স্ত্রী হত্যা করা তোমার উচিত নয়। ভগবান এই জড়জগতে অবতরণ করেন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং অসুরদের বিনাশ করার জন্য। এই কার্যটি সম্পাদন করার জন্য ভগবান তার আবির্ভাবের সময় অসুরদের বা আসুরিক মনোভাবাপন্ন ব্যক্তিদের একদিকে সঙ্গবদ্ধ করেন আর দৈবী ভাবাপন্ন ব্যক্তিদের অর্থাৎ ভগবত ভক্তদের অন্যদিকে তিনি সমবেত করেন। এইভাবে দুটি দল সৃষ্টি করে তিনি সাধুদের পরিত্রাণ করেন, অর্থাৎ সাধুদের সঙ্গে তিনি তার ভাবের বা প্রেমের সম্পর্ক স্থাপন করেন, সাধুদের সঙ্গে ভক্তদের সঙ্গে তার ভাবের বিনিময় হয়, আর সেই একই সঙ্গে তিনি অসুরদের বিনাশ করেন। ভগবানের লীলার এই একটি বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ করে তার নরলীলায়। কৃষ্ণেরও যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। হরে কৃষ্ণ মহারাজ, আই ডিন্ট নোটিস ইউ আর সিটিং দেয়ার। কৃষ্ণেরও যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। শ্রীকৃষ্ণের যত লীলা রয়েছে, ভগবানের লীলা অনন্ত, কিন্তু সেই সমস্ত লীলার মধ্যে অর্থাৎ তিনি কখনো তার স্বরূপে অবতীর্ণ হন এবং কখনো তার অংশ এবং কলায় লীলাবিলাস করেন। যেমন যুগাবতার, লীলা গুণাবতার, লীলাবতার, শক্তাবেশ অবতার, এইভাবে ভগবানের অসংখ্য অবতরণ রয়েছে। কখনো তিনি মৎস্যরূপে, কখনো তিনি কূর্মরূপে, কখনো তিনি নৃসিংহরূপে, কখনো বরাহরূপে, কখনো পরশুরাম রূপে, এইভাবে তিনি লীলাবিলাস করেন। কিন্তু এই সমস্ত লীলার মধ্যে, এই যে সমস্ত লীলা, তার মধ্যে তিনি তার যে স্বয়ং রূপ নিয়ে যখন তিনি অবতরণ করেন, যেই রূপটি নররূপ, সেই লীলাটি সর্বোত্তম। যে লীলা অবতার, গুণাবতার, শক্তাবেশ অবতার, যুগাবতার, এই যে সমস্ত অবতরণ, সেই অবতরণগুলির থেকে, সেই সমস্ত অবতরণের মধ্যে তার যে মনুষ্যরূপে, নররূপে তার যে লীলা, সেইটি সর্বোত্তম। কেননা সেইটি তার স্বরূপ। কৃষ্ণের স্বরূপে তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর। মানুষের রূপটি কিরকম? মানুষের রূপটি ভগবানেরই মতন রূপ, এবং সেই রূপে লীলাবিলাস করে ভগবান মানুষদের তার কাছে আসার, বিশেষ করে তার যে বৃন্দাবন লীলায় প্রবেশ করার একটি বিশেষ সুযোগ প্রদান করে। এখন সেই লীলাটি যখন তিনি সম্পাদন করেন তখন তিনি কেবল অসুরদেবী সংহারের কার্যটি করেন না, বা সেইটি তার মুখ্য কর্ম নয়। ভগবানের এই লীলার মুখ্য কর্ম বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের সঙ্গদান করা। শ্রীরামচন্দ্রের লীলায় আমরা দেখতে পাই তিনি দ্বন্দ্বকারণে লীলা বিলাস করছেন, কিন্তু সেই লীলাতে দ্বন্দ্বকারণে তিনি বনবাসী হয়ে গেছেন, কিন্তু সেখানে কি করছেন, তিনি সাধুদের সঙ্গ করছেন। সেই সাধুরা রামচন্দ্রকে দর্শন করে তাদের মনে রামচন্দ্রের প্রতি এক অদ্ভুত প্রেমের উদয় হল। কিন্তু রামচন্দ্র বললেন যে এই যে প্রেমের যে সম্পর্ক, এই সম্পর্কটি তিনি রামচন্দ্রের লীলায় সম্পাদন করতে পারবেন না। তিনি যখন কৃষ্ণচন্দ্র রূপে আসবেন তখন তাদের সেই মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। তাই এই যে দণ্ডকারণ্যের যে ঋষিরা, তারা শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলায় প্রবেশ করার এইভাবে সুযোগ অর্জন করেছিলেন। ভগবানের প্রতি তাদের যে ঐকান্তিক প্রেম, সেই প্রেমটি পূর্ণরূপে চরিতার্থ করার জন্য ভগবান বৃন্দাবন লীলায় তাদের প্রবেশের সুযোগ দান করলেন। এবং তারা হচ্ছেন ঋষিচারী গোপীগণ। এখন এই যে নরলীলা বলতে ভগবানের বৃন্দাবন লীলাকেই বোঝানো হচ্ছে। এই বৃন্দাবন লীলাটি, এই বৃন্দাবন লীলায় ভগবান কেবল একটি মানুষ, একজন মানুষের মতো লীলা বিলাস করছেন না, তিনি একজন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করছেন। রামচন্দ্র রূপে তিনি রাজপুত্র, বাসুদেব রূপেও কৃষ্ণ রাজপুত্র। তার যে দ্বারকা লীলা, সেই দ্বারকা লীলা ঐশ্বর্যমণ্ডিত। সেই ঐশ্বর্যমণ্ডিত লীলায় ভক্ত তার অত কাছে আসতে পারে না, কেন, তিনি তো রাজা বা রাজার পুত্র। তার সেই বংশে, রাজবংশে যারা জন্মগ্রহণ করেছিলেন, সেই বংশে যারা জন্মগ্রহণ করেছেন তারাই তার কাছে আসার সুযোগ পেলেন। যেমন যাদবেরা, বৃষ্ণীরা। আমরা কৃষ্ণলীলার শুরুতেই দেখতে পাই শ্রী ব্রহ্মা যখন ক্ষীরোদস্যায় বিষ্ণুর কাছে প্রার্থনা করছেন এই পৃথিবীর ভূভার হরণ করার জন্য, ভূভার হরণ করার জন্য যখন তিনি তাদের অনুরোধ করলেন, ভগবানকে অনুরোধ করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান তখন কি বললেন, ভগবান জানালেন যে তিনি আসবেন, তিনি শীঘ্রই অবতরণ করবেন এবং তিনি স্বর্গের দেবতাদের যদুবংশে জন্মগ্রহণ করতে বললেন, যাতে তারা তার সেই লীলায়, ভগবান যদিও বললেন সহায়তা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে উদ্দেশ্যটি কি ছিল, যেহেতু তারাও তার সেই লীলায় যোগদান করে তাদের যে ভক্তি, সেই ভক্তি চরিতার্থ করতে পারে। ভক্ত ভগবানকে ভালোবাসে, ভগবানের অদর্শনে, ভগবানের অনুপস্থিতিতে ভক্ত ভক্তি সম্পাদন করে, কিন্তু অবশেষে ভগবান কি করেন, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে সেই ভক্তদের তার সঙ্গদান করেন। এইভাবে ভগবান সাধক ভক্তদের কৃপা করেন। সাধক ভক্ত ভগবানের মহিমা শ্রবণ করে বদ্ধ অবস্থায় থেকে সাধক ভক্ত ভগবানের ভক্তির, বৈধি ভক্তি বা সাধন ভক্তি সম্পাদন করে। তার সেই সাধনায় ভগবান যখন সন্তুষ্ট হন তখন ভগবান তাকে তার নিত্য লীলায় প্রবেশ করার সুযোগ দেন। সেই সুযোগটি তিনি দেন স্বয়ং অবতীর্ণ হয়ে তাদের সেই তার সেই নিত্য লীলায় প্রবেশ করার সুযোগ দিয়ে অবশেষে তার স্বধামে তার লীলায় তাদেরকে প্রবেশের অধিকার প্রদান করেন। ভগবান এইভাবে স্বর্গের দেবতাদের কৃপা করলেন। দেবতারা সব দেবতারাই নয়, যে সমস্ত দেবতারা ভগবানের ভক্ত ছিলেন, যে সমস্ত দেবতারা জড়সুখের বাসনা পরিত্যাগ করে ভগবানের শুদ্ধ ভক্তি লাভের প্রয়াসী হলেন, তাদেরকে ভগবান এই যদুবংশে জন্মগ্রহণ করার সুযোগ দিলেন। এইভাবে ভগবান সাধক ভক্তদের তার সিদ্ধ ভক্তি বা নিত্য সিদ্ধত্ব প্রাপ্তি সুযোগ দান করলেন। আর এদিকে আরেক প্রকার ভক্ত যারা, যেমন দণ্ডকারণ্যের ঋষিরা এবং শ্রুতির যে পূর্ণ তত্ত্ব উপলব্ধি করেছিলেন যে সমস্ত ভক্তরা, তাদেরকেও তিনি ভক্তাদের তার লীলায় সুযোগের লীলায় প্রবেশ করার সুযোগ দান করলেন। এইভাবে ভগবান সাধকদের সিদ্ধ অবস্থা প্রদানের সুযোগ প্রদান করলেন তার এই কৃষ্ণ লীলায়, নরলীলায় বা নররূপী তার যে লীলা, তার স্বয়ং রূপে তার যে লীলা, সেই লীলায় প্রবেশে সুযোগ দান করে তার ভক্তদের প্রতি এক বিশেষ কৃপা প্রদান করলেন। যারা দেবতারা, স্বর্গের দেবতারা বা বৈধি ভক্তি সমন্বিত যে সমস্ত ভক্ত, তারা তার দ্বারকা লীলায় প্রবেশ করার সুযোগ পেলেন। আর যারা তার প্রেম প্রেমিক ভক্ত, তাদেরকে তিনি বৃন্দাবন লীলায় সুযোগের সুযোগ দান করলেন। তাই বলা হচ্ছে যে এই যে ভগবানের এই যে নরলীলা, এই নরলীলার এক বিশেষ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি কিরকম, যে তিনি ভক্তদের তার অতি নিকটে আসার সুযোগ প্রদান করেন, ভক্তদেরকে তার অতি কাছে, অত্যন্ত কাছে আসার সুযোগ প্রদান করেন। আবার সেই যে কাছে আসার সুযোগ, সেই সুযোগটি তিনি বিশেষভাবে প্রদান করলেন তার বৃন্দাবন লীলায়। যেমন দ্বারকেশ যে কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, তিনি রাজপুত্র, রাজকুমার, তার কাছে কেবল সেই রাজবংশে যারা জন্মগ্রহণ করেছিলেন তারাই তার অতি নিকটে আসার সুযোগ পেলেন। আর যারা তার থেকে একটু দূরে ছিলেন বা যারা তার প্রজা, তারা কিন্তু তার অত কাছে আসার সুযোগ পেল না। কিন্তু বৃন্দাবন লীলায় তিনি এক গোপ বালক, রাজার রাজপুত্রের চারপাশে তাকে রক্ষা করার জন্য এক বিশেষ ব্যবস্থা থাকে, তার কাছে কেউ আসতে পারে না। যারা কেবল তার অতিথিদের জন, যেমন রাজ পরিবারের বা রাজপুরুষেরা, মন্ত্রী বা সেনাপতি, এই ধরনের যারা, তারাই কেবল তার কাছে আসার সুযোগ পেল। কিন্তু বৃন্দাবন লীলায় কৃষ্ণ যে গোপবালক, সেখানে তার কাছে আসতে কোন রকম বাধ্যবাধকতা বা প্রতিবন্ধকতা নেই। সেখানে বৃন্দাবনবাসীরা সকলেই তার অতি আপন জন, গোপবালকেরা তার প্রাণের বন্ধু, ব্রজগোপিকারা তার প্রেমিকা, আর যারা বয়স্ক গোপী তারা তার গুরুজন। আবার এদিকে কেবল মানুষেরাই নয়, বৃন্দাবন লীলায় পশু পাখিরা পর্যন্ত তার অত্যন্ত আপন জন। বৃন্দাবন লীলায় গাভীগুলি ভগবানের অত্যন্ত আপন জন। শুধু গাভী নয়, এই বনের যে পশু তারাও ভগবানের অত্যন্ত আপন জন। সেই লীলাতে বলা হচ্ছে যে ভগবান যখন সন্ধ্যাবেলা ইয়েতে ফিরে আসেন গোচারণ থেকে, তখন গাভীদের নিয়ে যাওয়া হয় গোশালায়। ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি নন্দ মহারাজের গৃহে চলে যান। গোপু বালকেরা দাঁড়িয়ে থাকে, কৃষ্ণ বাড়িতে চলে গেল, অন্তপুরে যাওয়ার আগে বা ঘরে ঢোকার আগে কৃষ্ণ বারান্দায় দাঁড়িয়ে গোপু বালকদের বিদায় সম্ভাষণ জানাচ্ছে, আর গোপু বালকেরাও ওখানে দাঁড়িয়ে কৃষ্ণকে শেষবারের মতো দর্শন করছে। সারা রাত আর কৃষ্ণকে দেখতে পাবেন, এই যে বিরহ, সেই বিরহের কাতর হয়ে তারা দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণও সেখানে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ ভেতরে যেতে পারছেন না, যে কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে কৃষ্ণ গোপ বালকদের দিকে দেখছেন, আর গোপ বালকেরও অনিমেষ নেত্রে কৃষ্ণের দিকে দেখছেন। আর শুধু গোপ বালকেরাই নয়, কৃষ্ণের সঙ্গে সঙ্গে বনের পশুরাও এসেছিল, সেই বনের পশুরাও সেখানে দাঁড়িয়ে কৃষ্ণকে দেখছে। তারপরে অবশেষে মা যশোদা ডাকছেন, কৃষ্ণ ভেতরে এসো, এতক্ষণ পারে দাঁড়িয়ে আছে কেন, সারাদিন তো গোচারণ করলে, সারাদিন তো এই গোপ বালকদের সঙ্গে খেলা করলে, এখন ঘরে এসো, বেলা হলো দামোদর, আইসো এখনো। এইভাবে মা যশোদা ডাকছেন কৃষ্ণকে, এখন তুমি ভেতরে এসো। অবশেষে কৃষ্ণ মায়ের ডাকে কৃষ্ণ ভেতরে গেলেন। তখন গোপ বালকেরা একে একে সব তাদের নিজেদের বাড়িতে ফিরে গেলেন। কিছু গোপ বালক তারা বাড়িতেও ফিরে গেলেন না, তারা সেখানেই কোনো গাছের তলায় রাত্রি যাপন করতে মনস্থ করল। আর পশুরা যারা ওই বন থেকে এসেছিল তারাও ওই কৃষ্ণকে সকালবেলা আবার দর্শন করার জন্য তারাও কোনো গাছের নিচে শুয়ে রাত্রি যাপন করার আয়োজন করল। এইভাবে বৃন্দাবন লীলায় কৃষ্ণ যেভাবে তার ভক্তদের তার কাছে আসার সুযোগ দিচ্ছেন, সেই সুযোগ অন্যান্য লীলায় সম্ভব হয় না। সেই জন্যই এই বৃন্দাবন লীলার এই বৈশিষ্ট্য। বৃন্দাবনের লীলাটি কি মধুর লীলা। এই মধুর লীলা, মাধুর্য রসমণ্ডিত যে লীলা, সেই লীলাটি দ্বারকার থেকেও ঊর্ধ্বে। কেন, দ্বারকার লীলাটি ঐশ্বর্যমণ্ডিত, কিন্তু বৃন্দাবন লীলাটি মাধুর্যমণ্ডিত। সেই মাধুর্যমণ্ডিত লীলায় ভগবানের কাছে আসার একমাত্র যোগ্যতা হচ্ছে প্রেম। হৃদয়ে যদি প্রেম থাকে, সেই প্রেমটি কি, অর্থাৎ নিঃস্বার্থভাবে ভগবানের কাছে কোনো কিছু আশা না করে কেবল ভগবানেরই সঙ্গ লাভের জন্য, ভগবানেরই সন্তুষ্টি বিধান করার জন্য যে ঐকান্তিক বাসনা, সেই বাসনাটিই হচ্ছে এই লীলার প্রবেশ করার একমাত্র সুযোগ। তাই এই লীলাটি প্রকাশ করার পরে, বৃন্দাবন লীলা প্রকাশ করার পরে কৃষ্ণ ভাবলেন যে আমি এই ব্রজলীলা প্রকট করলাম, কিন্তু এখন এই ব্রজলীলায় জীব কিভাবে, ভক্তেরা কিভাবে প্রবেশ করবে, সেটি কৃষ্ণ বিচার করলেন। এই ব্রজলীলার এমনই এক বৈশিষ্ট্য, এই ব্রজলীলা অত্যন্ত দুর্লভ। এই ব্রজলীলায় যে প্রবেশ, ব্রজলীলা বৈশিষ্ট্য কি, ভগবানের সঙ্গে সখ্য, বাৎসল্য এবং মধুর, এই তিনটি রসে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এখন এই তিনটি রসে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন সাধারণত সম্ভব হয় না। ভগবানের সঙ্গে ভক্তের যে সাধারণ যে সম্পর্ক, সেটি দাস্য এবং শান্তরস, শান্ত এবং দাস্যরস ভগবানের সঙ্গে সম্পর্ক। কেন, ভগবান প্রভু এবং জীবের স্বরূপে জীব নিত্য দাস, অতএব স্বাভাবিকভাবেই জীব বা ভগবান বা ভক্ত ভগবানের প্রতি এই দাস্যভাব নিয়ে ভগবানের প্রতি আনুগত্য স্বীকার করবে। তাই অন্যান্য যে সমস্ত সম্পর্ক, অন্যান্য ভগবানের সঙ্গে ভক্তের যে সমস্ত সম্পর্ক, সবকটি সম্পর্কই সাধারণত এইভাবে শান্ত এবং দাস্যরসী। বৈকুণ্ঠে নারায়ণের সঙ্গে ভগবান ভক্তের যে সম্পর্ক, সেটি কেবল এই শান্তরসে এবং দাস্যরসে। বৃন্দাবনেই কেবল এই সক্ষ বাৎসল্য এবং মাধুর্য রসের পূর্ণ প্রকাশ। এই রস অযোধ্যাতে কিছুটা সক্ষ রস দেখা যেতে পারে, বাৎসল্য রসের আভাস দেখা যেতে পারে, দ্বারকাতেও এই সক্ষ এবং বাৎসল্যের আভাস দেখা যায়, কিন্তু পূর্ণ পুষ্টি সেখানে হয়নি। সক্ষ রস, বাৎসল্য রস এবং মধুর রসের যে প্রকাশ আমরা দ্বারকাতে দেখতে পাচ্ছি, সেটি কেবল তার আভাস, সেটি পূর্ণ রসের অভিব্যক্তি নয়, পূর্ণ প্রকাশ নয়। তাই কৃষ্ণ বিচার করলেন যে এই যে ব্রজলীলায় যে প্রবেশের ব্রজলীলা যে আমি বিলাস করলাম, যার মাধ্যমে আমি সারা জগৎকে দেখালাম যে কিভাবে আমার ভক্ত আমার সখা হতে পারে, কিভাবে আমার ভক্ত আমার পিতা মাতা হতে পারে, কিভাবে আমার ভক্ত আমার প্রেমিকা হতে পারে, কিন্তু এটা তো আমি প্রদর্শন করলাম, কিন্তু এই লীলায় প্রবেশের সুযোগ জীব কিভাবে পাবে। কৃষ্ণ বিচার করলেন যে ভক্তরা স্বাভাবিকভাবেই ভক্তি বৈধি ভক্তিতে আমার প্রতি ভক্তি পরায়ণ হয়, এবং বৈধি ভক্তির চরম পরিণতি বা বৈধি ভক্তি সিদ্ধিতে বৈকুণ্ঠে গমন হয়। বৈধি ভক্তিতে যখন সিদ্ধি লাভ হয়, তখন বৈকুণ্ঠে প্রবেশের অধিকার হয়। এবং বৈকুণ্ঠে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, সেটি শান্তরসে এবং দাস্যরসের প্রকাশ। কিন্তু এই যে বৃন্দাবনে যে সক্ষ বাৎসল্য এবং মাধুর্য রসে ভক্তের যে সম্পর্ক স্থাপন, সেটি বৈধি ভক্তির মাধ্যমে সম্ভব হবে না। বৈধি ভক্তির প্রভাবে ভগবান এই ভগবানের প্রতি ভক্ত স্বাভাবিকভাবেই বৈধি ভক্তি পরায়ণ হবে, বৈধি ভক্তিতেই ভগবানের প্রতি ভক্তি পরায়ণ হবে, এবং বৈধি ভক্তির চরম সিদ্ধিতে বৈকুণ্ঠে দাস্য এবং শান্তরসে সেবা হবে। এখন এই বৃন্দাবন লীলা প্রকাশ করার পর তাই ভগবান এই কথাটি বিচার করলেন, এই তত্ত্বটি নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীর কাছে প্রকাশ করেছিলেন। নবদ্বীপ পরিক্রমায় জীব গোস্বামী এলেন নবদ্বীপে, বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাস্থলী দর্শন করতে। ভাগ্যক্রমে অসীম সৌভাগ্যের ফলে নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হল, এবং নিত্যানন্দ প্রভু স্বয়ং জীব গোস্বামীকে চৈতন্য মহাপ্রভুর লীলাস্থলীগুলি দর্শন করালেন। এইভাবে নবদ্বীপ পরিক্রমা করিয়ে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে উপদেশ দিচ্ছেন। সেই উপদেশের সময় তিনি জীব গোস্বামীকে এই কথাটি বললেন যে কৃষ্ণ বিচার করলেন যে ভক্ত সর্বদাই আমার প্রতি বৈধি ভক্তি পরায়ণ হয়ে আমার সেবা করবে। এখন বৈধি ভক্তির চরম পরিণতি বৈকুণ্ঠ, তাহলে বৈকুণ্ঠ থেকে তো সরাসরিভাবে বৃন্দাবনে আসা যায় না, বৃন্দাবনে প্রবেশ তাহলে কিভাবে হবে? কেন এই যে ভক্তরূপী ভগবানকে যখন বৈধি ভক্তির মাধ্যমে ভক্তি হবে, সেবা হবে, তার ফলে বৃন্দাবনে প্রবেশের সুযোগ লাভ হবে। অর্থাৎ নিত্যানন্দ প্রভু বললেন যে ভক্ত সাধারণ স্বাভাবিকভাবেই ভগবানের প্রতি বৈধি ভক্তিতে সেবা করবে, এবং তার ফলে চরমে বৈকুণ্ঠে প্রবেশ হবে। আর বৈকুণ্ঠে যদি প্রবেশ হয় তাহলে বৃন্দাবনে আসা যাবে না, কেন বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনে সোজাসুজি যাওয়া যায় না। এ কথাটিও বৃহৎ ভাগবতামৃততে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। গোপকুমার তার গুরুপ্রাপ্ত মন্ত্রের জপের ফলে গোপকুমারের ক্রমোন্নতি হচ্ছে, গোপকুমার ক্রমশ এই ভূর লোক থেকে ভূবর লোক, স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, সেই সত্যলোক থেকে গোপকুমার অবশেষে ব্রহ্মাণ্ড ভেদ করে, বিরজা ভেদ করে ব্রহ্মজ্যোতিতে এলেন। সেই ব্রহ্মজ্যোতি গোপকুমারের কাছে এক ভয়ঙ্কর স্থান বলে মনে হল, কারণ এই ব্রহ্মজ্যোতিতে তিনি ভগবানকে, অন্যান্য সমস্ত স্থিতিতে তিনি ভগবানকে দর্শন করেছেন, ভগবানের কোনো না কোনো রূপে ভগবানকে দর্শন হচ্ছে, কিন্তু এই ব্রহ্মজ্যোতিতে এসে আর ভগবানকে দেখতে পাচ্ছে না। তখন তার মনে এক অসম্ভব ভয় হল, তখন তিনি জগন্নাথের কাছে আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন। তখন তিনি শুনতে পেলেন যে এক সংকীর্তনের শব্দ, এবং তিনি দেখলেন এক ব্যক্তি, এক পুরুষ, তিনি বৃষে আরোহণ করে আসছেন, ষাঁড়ের ওপরে চেপে আরোহণ করে আসছেন। তার অঙ্গকান্তি, তার গায়ের রং কর্পূরের মতো সাদা, দুধের মতো সাদা, আর তিনি তার ভক্ত পরিবৃত হয়ে আরো আসছেন। তো তার গোপকুমারের তখন মনে হল এই ব্যক্তিটি কে? তো তার মনের কথা বুঝতে পেরে এক ভক্ত বললেন, তুমি একে চেনো না? ইনি হচ্ছেন দেবাদিদেব, মহাদেব, শিব, এবং তিনি শিবের সঙ্গে যে ভগবান শ্রী হরির পার্থক্য নেই সেটি তিনি বোঝালেন। বুঝিয়ে তাকে বললেন যে তুমি এসো আমার সঙ্গে, আমাদের সঙ্গে থেকে তুমি এই মহাদেবের সেবা করো। গোপকুমার বিনীতভাবে তার মনোবাঞ্ছা ব্যক্ত করে বললেন, না, তিনি ভগবান শ্রী হরির দর্শন করতে চান। এইভাবে গোপকুমার সেই শিবলোক ভেদ করে উত্তীর্ণ হয়ে তিনি এলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে তিনি ভগবানের দর্শন লাভ করলেন, নারায়ণের দর্শন লাভ করলেন। সেই নারায়ণের দর্শনের আগেও গোপকুমারের এক বিশেষ অসুবিধা হল যে তিনি নারায়ণকে চিনতে পাচ্ছেন না ওখানে, কারণ ওখানে সকলেই চতুর্ভুজ। তিনি বৈকুণ্ঠের দ্বারপালকে দেখে তাকে নারায়ণ মনে করে তার বন্দনা করতে শুরু করলেন। সে দ্বারপাল তার কানে হাত দিয়ে বলছেন যে শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, যে আপনি কি বলছেন, আমি ভগবান নই, আমি নারায়ণ নই, বলে সে তাড়াতাড়ি ভেতরে পালিয়ে গেলেন। এইভাবে যাকেই দেখছেন তাকেই তিনি ভাবছেন নারায়ণ, কেন সকলেই সেখানে ভগবানের স্বরূপ অবলম্বন করে রয়েছেন, সকলেই সেখানে চতুর্ভুজ। তো এইভাবে গোপকুমার অবশেষে এক বিশেষ কৃপা লাভ করে, ভগবানের এক ভক্তের বিশেষ কৃপা লাভ করে তিনি নারায়ণ, প্রকৃত নারায়ণের কাছে এলেন, যার বক্ষে শ্রী বৎস চিহ্ন এবং কৌস্তুভ শোভা পায়। নারায়ণকে দেখে তিনি মূর্ছিত হলেন। তখন লক্ষ্মীদেবী স্বয়ং এসে তাকে শুশ্রূষা করলেন পুত্রবৎ স্নেহে। এইভাবে নারায়ণের বিশেষ কৃপা লাভ করলেন, কিন্তু তবুও তার মনে মন তার শান্ত হল না। তার অশান্ত মন ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য সর্বদাই উদগ্রীব। এইভাবে তিনি বৈকুণ্ঠে অতৃপ্ত, বৈকুণ্ঠ থেকে তিনি অযোধ্যায় গেলেন, উত্তীর্ণ হলেন, সেখানেও তিনি তার হৃদয় অতৃপ্ত। অযোধ্যা থেকে তিনি দ্বারকায় এলেন, সেখানেও তার হৃদয় অতৃপ্ত। নারদমুনি একদিন দ্বারকায় গোপকুমারের দর্শন করে গোপকুমারকে দেখে বললেন যে গোপকুমার, তোমার তুমি এখানে শ্রী স্বয়ং ভগবানের সান্নিধ্য লাভ করছো, ভগবান তোমাকে বিশেষ কৃপা করছেন, তুমি ভগবানের এত কৃপা লাভ করেও তোমার হৃদয় কেন অতৃপ্ত? তখন গোপকুমার বললেন যে আমার হৃদয় সবসময় সেই এক বিশেষ এক ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে, যার রূপ নবযৌবন সম্পন্ন, নবকিশোর, যার মাথায় শিখিপিচ্ছ, যার বক্ষে বনমালা, যার পরনে পীতবাস, আর যিনি মুরলী বাদন করেন। নারদমুনি তখন তাকে বললেন যে তোমার আকর্ষণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের প্রতি, বৃন্দাবনের কৃষ্ণের প্রতি তোমার আকর্ষণ। তা এখন বৃন্দাবনে তো তুমি এখান থেকে যেতে পারবে না, বৃন্দাবনে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে, ভূমণ্ডলে। সেখানে ভৌম বৃন্দাবনে তুমি সংকীর্তন করো, এবং সেই সংকীর্তনের প্রভাবে অর্থাৎ হৃদয়ের সমস্ত প্রেম দিয়ে ভগবানকে আকুল ভাবে ডাকো। সেই ডাকে তোমার হৃদয়ের সমস্ত আকুলতা নিয়ে যখন তুমি ভগবানকে ডাকবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই সংকীর্তনের প্রভাবে তুমি বৃন্দাবনে প্রবেশ করতে পারবে। গোপকুমার তখন ফিরে এলেন দ্বারকা থেকে, দ্বারকা মানে এই ভৌম দ্বারকা নয়, প্রকৃত দ্বারকা, বৈকুণ্ঠের যে সর্বোচ্চ স্তরের যে দ্বারকা যেখানে তিনি শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গ লাভ করছিলেন, সেখান থেকে তিনি ফিরে এলেন এই ভৌম বৃন্দাবনে, এই পৃথিবীতে যে বৃন্দাবন সেই বৃন্দাবনে, সেই বৃন্দাবনে তিনি আকুল ভাবে ভগবানকে ডাকতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সংকীর্তনের প্রভাবে এক সময় তিনি বৃন্দাবনে উত্তীর্ণ হলেন। সে অনেক গভীরে আজকে আমি আর যাব না, আমি সংক্ষেপে ইয়ে করলাম, গোপকুমার সংকীর্তনের প্রভাবে বৃন্দাবনে প্রবেশ করলেন, এবং বৃন্দাবনে প্রবেশ করে তিনি সেখানে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করলেন। গোপকুমার পৌঁছেছিল বৃন্দাবনে দুপুরবেলায়, তিনি যখন বৃন্দাবনে পৌঁছলেন তখন দ্বিপ্রহর। তো তিনি গিয়ে জিজ্ঞাসা করছেন, তিনি গিয়ে প্রথমে দেখলেন যে কয়েকজন যুবতী রমণী তারা ফুল তুলছে, এবং ফুল তুলতে তুলতে তারা কৃষ্ণের কথা বলছেন। তো গোপকুমার তাদের গিয়ে জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণ কোথায়, দয়া করে আমাকে বলবেন কোথায় গেলে আমি কৃষ্ণকে পাব। কিন্তু তার কথা তাদের কানে প্রবেশ করল না। সেই যে সমস্ত যুবতীরা যারা ফুল তুলছিলেন, তো গোপকুমারের তখন মনে হল যে হয় এরা বধির, হয় এরা কানে শোনে না, আর নয় তো এরা কৃষ্ণের চিন্তায় এমনই আকুল হয়ে আছে যে তাদের কোনো বাহ্য জ্ঞান নেই, যে আমি যা বলছি তারা শুনতে পাচ্ছে না। তো গোপকুমার এইভাবে দেখলে যে সকলেরই সেই এক অবস্থা, যার কাছেই জিজ্ঞাসা করে কৃষ্ণ কোথায়, কেউ তার কথায় কর্ণপাত করে না, তারা যা করছে তারা তাই করতে থাকে, কেউ ফুল তুলছে কেউ মালা গাচ্ছে। এইভাবে খুঁজতে খুঁজতে এক সময় এক বৃদ্ধা রমণী তাকে কৃপা করে বললেন যে নন্দ মহারাজের বাড়ি ওইখানে, কৃষ্ণ ওইখানে নন্দ মহারাজের গৃহে থাকে। তো তখন গোপকুমার সেই নন্দ মহারাজের গৃহে গেল। তো সেই গৃহে গিয়ে দেখে যে সেখানে বৃদ্ধ ব্যক্তিরা সকলে কৃষ্ণের কথা বলছেন, আলোচনা করছেন, যে এবং রমণীরা স্ত্রীলোকেরা তারা কেউ গোদহন করছেন, তারা কেউ গোদুগ্ধ মন্থন করছেন, দধি মন্থন করছেন, এরা সকলেই কৃষ্ণেরই কথা গান করছেন, কিন্তু তাদের কারো কোনো বাহ্য জ্ঞান নেই। একজন তো অবশেষে বললেন যে কৃষ্ণ গোচারণে গেছেন, কৃষ্ণ গোচারণে গেছে, কৃষ্ণ এখনই ফিরে আসবে, সময় হয়ে এসছে কৃষ্ণের ফেরার। তো তখন গোপকুমার দেখল যে সকলেই বৃন্দাবনে সকলে একদিকে তাকিয়ে আছে, এবং সে তখন দেখল অবশেষে সেখানে ধুলো উঠছে, গাভীর গোখুরের থেকে যে গাভীরা যে আসছে তার ধুলো উঠছে, এবং তারপরে হাম্বা রব শুনতে পেল গাভীর, এবং বালক গোপবালকদের হাস্য হাসির শব্দ, এবং অবশেষে গোপকুমার দেখল যে গাভীরদের নিয়ে কৃষ্ণ বলরাম ফিরে আসছে। তো তাদের দেখে, কৃষ্ণকে এইভাবে আসতে দেখে গোপকুমার আনন্দে উদ্বেল হয়ে কৃষ্ণকে কৃষ্ণের দিকে ছুটে গেল, আর কৃষ্ণ গোপকুমারকে দেখে কৃষ্ণও ছুটে এলো তার দিকে। এইভাবে গোপকুমার ছুটে গেল কৃষ্ণকে কৃষ্ণের দিকে, কৃষ্ণ ছুটে এলো গোপকুমারের দিকে, এবং দুজনে দুজনকে আলিঙ্গন করে কৃষ্ণ মূর্ছিত হয়ে পড়লেন। এভাবে কৃষ্ণকে মূর্ছিত হতে দেখে গোপীরা ভাবল যে এ নিশ্চয়ই কংসের অনুচর, এ কৃষ্ণের অনিষ্ট সাধন করতে এসেছে, দেখো ও কৃষ্ণ এখন মূর্ছিত হয়ে পড়েছে, এ নিশ্চয়ই কৃষ্ণকে মারতে এসেছে, এখন হায় হায় করে তারা ক্রন্দন করতে শুরু করল। সকলে কৃষ্ণের এই অবস্থা দেখে তারা সকলে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে গেল। অবশেষে বলরাম এসে কৃষ্ণের এই ভাবটি দর্শন করে বুঝতে পারলেন কি হয়েছে। তখন তিনি গোপকুমারকে বললেন, তুমি কৃষ্ণের কানে কানে কৃষ্ণের নামটি বলো। তখন গোপকুমার কৃষ্ণের কানে কানে বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার সেই কণ্ঠস্বর শুনে কৃষ্ণের বাহ্য চেতনা ফিরে এল। এইভাবে গোপকুমার বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃহৎ ভাগবতামৃততে সনাতন গোস্বামী এক বিশেষ ভক্তের এইভাবে বৃন্দাবন প্রবেশের বর্ণনা করলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন যে এই বৃন্দাবন লীলায় প্রবেশ জীবের পক্ষে সচরাচর সম্ভব নয়। তাই কৃষ্ণ বিচার করলেন, ভক্ত কিভাবে আমার এই ব্রজলীলায় প্রবেশ করবে। তাই তিনি ভক্তরূপে এলেন। এখন এই ভক্তরূপী ভগবানকে যখন বৈধি ভক্তি সহকারে ভক্তি করা হয়, তখন তিনি সিদ্ধ অবস্থায় বৃন্দাবনে প্রবেশ করার সুযোগ লাভ করেন। এখন এই ভক্তরূপী ভগবানকে বৈধি ভক্তিতে কিভাবে সেবা করা হয়, এই সংকীর্তন যজ্ঞটি হচ্ছে এই ভক্তরূপী ভগবানের কে সেবা করার বা ভক্তির বিধি। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, যজ্ঞই সংকীর্তন প্রায়। বৈধি ভক্তি মানে কি? শাস্ত্রের বিধি অনুসারে যে ভগবানের সেবা, তাই না? শাস্ত্র বিধি অনুসারে যখন ভগবানের সেবা হয় সেটিকে বলা হয় বৈধি ভক্তি। তাহলে শাস্ত্রের বিধিতে এই যে ভক্তরূপী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে সেবা করার কি নির্দেশ দেওয়া হয়েছে? যজ্ঞই সংকীর্তন প্রায়। তাহলে সংকীর্তনের মাধ্যমে এই ভক্তকে, ভক্তরূপী ভগবানকে সেবা করতে হয়। অতএব এই সংকীর্তনের মাধ্যমে যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবা হয় বা ভজনা হয়, তখন ভক্ত বৃন্দাবনে প্রবেশ করার সুযোগ লাভ করে। সেই দৃষ্টান্তটি আমরা দেখতে পাচ্ছি কিভাবে, যে এই চৈতন্য মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং রাধারানী। রাধা ভাব দ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম। এখন এই যে রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধা কৃষ্ণ যখন এক হয়ে যান তখন তিনি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এখন সংকীর্তনের মাধ্যমে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা হয়, তখন মহাপ্রভুর কৃপায় আমরা তাকে রাধা কৃষ্ণ রূপে দর্শন করতে পারি, রসরাজ মহাভাব রূপে তাকে দর্শন হয়। যেটি শ্রী রামানন্দ রায় যেভাবে তাকে দর্শন করেছিলেন। এখন এই যে রাধা কৃষ্ণ কে যখন দর্শন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কৃপায়, তখন কি হচ্ছে? রাধাকৃষ্ণ দর্শন, বৃন্দাবনে প্রবেশ। এইভাবে সংকীর্তনের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে জীব বৃন্দাবনে প্রবেশের সুযোগ লাভ করেন। এবং সেই বৃন্দাবনে যে প্রবেশ, সেই বৃন্দাবনে প্রবেশটি হচ্ছে ভক্তির চরম পরাকাষ্ঠা। এই বৃন্দাবন, এই বৃন্দাবনে যে ভগবানের প্রতি যে প্রেম, সেই প্রেম ব্রহ্মারও দুর্লভ। এই ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, যেচে যেচে সকলকে দান করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। এইভাবে এই কলিযুগে ভগবান ভক্তরূপে অবতীর্ণ হয়ে জীবদের ব্রজলীলায় প্রবেশের এক বিশেষ সুযোগ দান করেছেন। হরে কৃষ্ণ। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রী শ্রী রাধা মাধব কি যায়, শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কি যায়, সংকীর্তনকারী ভক্তবৃন্দ কি যায়, সংকীর্তন যজ্ঞের সারা বিশ্বে প্রচারকারী জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আজকে অনেক তালা হয়ে গেছে, তাই আজকে আমি আর প্রশ্ন করব না, এখানে আমি শেষ করছি। হরে কৃষ্ণ।